আমার জীবন আমার মরণ আমার রবের জন্য।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ধারাবাহিক ট্রান্সমিশন নিয়ে, যার নাম হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে। যে যেখান থেকে শরিক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন দরুদে পাকের একটি ফজিলত শুনে নেই প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান। যে ব্যক্তি আমার উপর একবার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত নাজিল করবেন, তার দশটি গুনাহকে মাফ করে দিবেন এবং তার দশটি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ, আজকে আমরা মর্যাদা বৃদ্ধি হওয়া সবাই কামনা করি, সবাই আকাঙ্ক্ষা করি যে আমাদের মর্যাদা, ডেজিগনেশন, স্টেটাস, সম্মান আমাদের যাতে বেড়ে যায়। তো দরুদ পড়লে বাস আমাদের সম্মান, ডিগনিটি এগুলো বেড়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে পড়ারও তৌফিক দান করুক। আসুন এই অনুষ্ঠানকে বরকতময় করার জন্য স্ক্রিনের সামনেও যারা আছেন মহব্বত নিয়ে আমরা একবার দরুদে পাক পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, এই অনুষ্ঠানে আমরা একটি বিষয়ের উপরে আলোচনা করে থাকি। আজকের যে বিষয় তা হচ্ছে রাগ থেকে ধৈর্যের দিকে। জি হ্যাঁ, রাগ, এটা এমন কোনো মানুষ নেই যার আসে না। যখনই কোনো ইচ্ছার বিরুদ্ধে কাজ হয়ে যায়, যখনই নিজের অপছন্দনীয় কোনো কাজ আমাদের সামনে হয়ে যায়, আমাদের রাগ স্বাভাবিকভাবে চলে আসে। বা আমার উপর আঘাত আসলে, আমাকে কেউ হেয় প্রতিপন্ন করলে, আমার উপর জুলুম করলে, বাস বিভিন্ন সময় আমাদের রাগ চলে আসে। তো রাগ আসা এটা স্বাভাবিক, কিন্তু রাগ আসার পরে যা যা হয়ে যায়, তো ইসলাম এ সম্পর্কে কি বলে? আর রাগ আসার ফলে আমরা কত প্রকারের গুনাহ করে থাকি, কোন কোন গুনাহ আমাদের দ্বারা হয়ে যায়, সেটাও আজকে ইনশাআল্লাহুল করিম চিহ্নিত হয়ে যাবে। তো রাগ আসলে আমরা কি করব, আর ধৈর্য ধারণ করলে কি ফায়দা? ইনশাআল্লাহুল করিম দীন ইসলাম থেকে আমরা এ ব্যাপারে আজকে শোনার চেষ্টা করব। আজকে আমাদের সাথে মুবাল্লিকে দাওয়াত ইসলামী হিসেবে উপস্থিত আছেন আমাদের হুসাইন আকবর ভাই, ওনাকে আমাদের এই প্রোগ্রামে শুভেচ্ছা জানাচ্ছি। এবং নাতখা হিসেবে আমাদের সাথে আছেন ইকবাল ভাই, ওনাকেও সুস্বাগতম জানাচ্ছি। আসুন দেরি না করে একটি কালাম ইকবাল ভাই থেকে শুনে আসি, এরপর ইনশাআল্লাহ আজকে যে বিষয় সেই বিষয় দিকে আমরা অগ্রসর হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নাত শরীফ শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করুন, কেননা মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। ভালো নিয়ত যত বেশি হবে আমাদের আমল নামায় সওয়াব তত বেশি লিপিবদ্ধ করা হবে ইনশাআল্লাহ আজ্জাবাজাল। আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে নাত রসুল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম পাঠ করবো ইনশাআল্লাহ আজ্জাবাজাল। সাল্লাল্লাহু আলাইহি رسول الله وسلم عليك يا حبيب الله میں تو مالک ہی کہ وہ مالک کے حبیب میں تو مالک ہی کہوں
یعنی محبوب محب میں نہیں میرا تیرا صلی اللہ علیک یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ. تو شمع رسالت ہے عالم تیرا پروانہ, تو ماہ نبوت ہے سالت ہے عالم تیرا پروانہ, تو ماہ نبوت ہے اے جلوہ جانانا. جو سا سر کے چہرے سے نقاب اٹھے, جو ساقی کو سر کے چہرے سے نقاب اٹھے, سالت ہے عالم تیرا پروانہ, دل اپنا چمک اٹھے ایمان کی طلعت سے, مدنی آقا دل اپنا چمک اٹھے ایمان کی طلعت سے, کرے آنکھیں بھی نورانی نورانی اے جلوہ جانانا. تو شمع رسالت ہے عالم تیرا پروانہ, اس در کی حضوری شفا خانہ تو شمع رسالت ہے عالم تیرا ہر شمع میں جو تیری بلبل ہے تیرا بلبل پروانہ ہے پروانہ پروانہ ہے پروانہ بلبل ہے تیرا سالت ہے عالم تیرا پروانہ کاتے ہیں تیرے در سے پیتے ہیں تیرے در سے روشن ہے دل نوری سرکار کے جلووں سے روشن ہے دل نوری تا حشر رہے روشن نوری کا ایک آشانہ تا حشر رہے روشن نوری کا ایک آشانہ تو شمع رسالت ہے عالم تیرا پروانہ تو ماہ نبوت ہے اے جلوہ جانانا
اللہ سبحان اللہ سبحان اللہ এই পংক্তিগুলার যদি অর্থ কেউ বুঝে তার ইশক মহব্বত আরো বেড়ে যাবে। তো বাস শবে বরাতের রাতে হয়তো বা আপনারা দোয়ার মধ্যে এটাও রেখেছেন যাতে দিদারে মুস্তফা নসিব হয়ে যায়, রোজাতুর রসুল নসিব হয়ে যায় আমাদের। বাস আল্লাহ পাক আমাদেরকে শবে বরাতের উসিলায় মক্কা মদিনার মুসাফির বানিয়ে দিক, প্রতি বছর যাতে আমরা যাই, প্রতি বছর যাতে আমরা যাই, যাওয়া আসা যাতে লেগেই থাকে, আর শেষবার যখন যাওয়া হবে তখন যাতে আমরা সেখানেই মরে যাই ইমানের সাথে, আফিয়াতের সাথে, সালামতের সাথে, নবী পাকের কদমে আমরা যাতে সেখানেই মরে যাই। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। দেখছেন অনুষ্ঠান অন্ধকার থেকে আলোর দিকে। আজকে আমরা বিষয় রেখেছি রাগ থেকে ধৈর্যের দিকে। হোসেন আব্দুল ভাই কেমন আছেন আপনি?
আলহামদুলিল্লাহ
মাশাআল্লাহ। আজকে যে বিষয়, প্রথমত আমরা বুঝবো যে রাগ বিষয়টা কি, এটা আসলে কি ক্ষতি, বা এটার ব্যাপারে দীন ইসলাম আমাদের কি কি বলেছে।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على خاتم النبيين وعلى اله واصحابه اجمعين। আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আজকে আমাদের অত্র অনুষ্ঠানে রাগ থেকে ধৈর্যের দিকে, মাশাআল্লাহুল করিম। এই রাগ সম্পর্কে পবিত্র কোরআনে পাকে, হাদিসে পাকে, এবং বিভিন্ন আল্লাহ পাকের ওলিগণ যারা ছিল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, বড় বড় সলফে সালেহীনগণ, তাদের জীবনী থেকে যদি আমরা দেখি, তাহলে ইনশাআল্লাহুল করিম আমাদের যে রাগ থেকে একটা ধৈর্য, আজকের বিষয়টাও হচ্ছে রাগ থেকে ধৈর্যের দিকে।
জি সুবহানাল্লাহ,
দেখেন
দুইটার সাথে মিল আছে।
হ্যাঁ মিল আছে। এবং রাগ এটা হচ্ছে সাধারণত মানুষের ফিতরতের মধ্যে, অনুভূতির মধ্যে এটা তো, এই রাগ আসাটা একেবারে হারাম নয়। অনেকে এই রাগকে হারাম মনে করে, কিন্তু এই রাগ আসার পরে আমরা এটাকে, রাগ কি আমাদেরকে কন্ট্রোল করবে
না, আমরা রাগকে কন্ট্রোল,
নাকি আমরা রাগকে কন্ট্রোল করব?
সুবহানাল্লাহ, খুব সুন্দর কথা।
এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গার মধ্যে। তো রাগ তো আসবে মানুষ থেকে, রাগ এটা সাধারণত ভাবে আল্লাহ পাক ফিতরতের মধ্যে এটা রেখে দিয়েছে। তো এই রাগ দেখেন, যদি আমরা যথাযথভাবে যদি ধৈর্য ধারণ করতে পারি, তাহলে আমরা সঠিক পথ এটা পাবো। আর যদি এই রাগের বশবর্তী হয়ে যদি আমরা যদি শয়তানের পদঙ্গ অনুসরণ করতে যদি চলে যাই, তাহলে আমাদের জন্য ধ্বংস।
আল্লাহ আল্লাহ।
যেমনটি রাগের কারণে মানুষ সম্পর্ক ছিন্ন করে ফেলে, রাগের কারণে আপন স্ত্রীর সাথে তালাক পর্যন্ত হয়ে যায়, রাগের কারণে আত্মীয়তা ছিন্ন করে, রাগের কারণে মা দাল্লা মানুষ ইমান থেকে খারিজ হওয়ার সম্ভাবনাও আছে। এ রাগের কারণে কি থেকে কিনা করে ফেলে মানুষ। পক্ষান্তরে যদি আমরা ধৈর্য দেখি, ধৈর্যের কারণে মানুষ আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
ধৈর্যের কারণে মানুষ আল্লাহ পাকের মারিফাত পর্যন্ত হাসিল করে ফেলে।
সুবহানাল্লাহ।
দেখেন আপনি, যত বড় বড় ওলামায়ে কেরাম অথবা আউলিয়াই কেরামগণ, আর আউলিয়া তো সবাই ওলামা আলহামদুলিল্লাহ, তো ওদের জিন্দগির মধ্যে যদি আমরা দেখি, ওরা ধৈর্যের কারণে আল্লাহ পাকের এত কাছে গিয়েছে। কেননা কেন যাবে না, যে ধৈর্য সম্পর্কে, যে রাগ সম্পর্কে আমার আল্লাহ পাক নিজে পবিত্র কোরআনে পাকের সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক এভাবে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররা, কঞ্জুল ইমান থেকে অনুবাদ, যারা আল্লাহ পাকের পথে ব্যয় করে, সে হোক সচ্ছলতায় অথবা অসচ্ছলতায়, তার কম থাকুক অথবা বেশি থাকুক, সর্বাবস্থায়। এতে পাক আল্লাহ পাক এভাবে শুরু করছেন, সে যদি কি করে, আপনার সাদকা করে অথবা আল্লাহ পাকের রাস্তায় বিয়ে করে, ওয়াল কাযিমিনাল গায়দ ওয়াল আফিনা আনিন নাস, এবং রাগকে সংবরণ করে, রাগকে নিয়ন্ত্রণ করে, আর ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে,
সুবহানাল্লাহ,
মানুষের কাছে ক্ষমা প্রদর্শন করে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ পাক তাদেরকেই পছন্দ করে।
সুবহানাল্লাহ।
আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন যারা নেককার, অর্থাৎ কারা, যারা সচ্ছলতায় বলেন অসচ্ছলতায়, উভয় অবস্থায় আল্লাহ পাকের রাস্তায় করে, আল্লাহ পাকের পদে ব্যয় করে।
সুবহানাল্লাহ।
এটা হচ্ছে নাম্বার এক, আয়াতে পাকের দিক আমাদের ইঙ্গিত করছে। নাম্বার দুই হচ্ছে, যারা রাগ আসার পরে সংরক্ষণ করে, রাগকে কন্ট্রোল করে,
সংবরণ করে,
সংবরণ করে। এবং নাম্বার তিন হচ্ছে, যারা মানুষকে ক্ষমা করে।
সুবহানাল্লাহ।
এখানে যে রাগ বিষয়টা না, রাগকে নিয়ন্ত্রণ করার মধ্যে প্রাথমিক পর্যায়ে তিনটা জিনিস চলে আসে। নাম্বার এক, এ রাগকে মানে যে জায়গার মধ্যে রাগ করা উচিত নয় ওই জায়গার মধ্যে যদি রাগকে সংবরণ করতে পারে, কন্ট্রোল করতে পারে, তাহলে সর্বপ্রথম আল্লাহ পাকের সন্তুষ্টি এখানের মধ্যে রয়েছে।
সুবহানাল্লাহ।
সেই জন্য তো আমার আল্লাহ পাক বলছে ওই ব্যক্তিদেরকে মুহসিনিনদের অন্তর্ভুক্ত আমার আল্লাহ পাক করেছেন।
সুবহানাল্লাহ।
এই মুহসিনিন যারা, এরাই তো আউলিয়া কেরাম, এরাই তো সোহাদা, এরাই তো আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা। তো আমরা যদি প্রথম আয়াতের অংশের মধ্যে আল্লাহ পাকের রাস্তায় সচ্ছলতার সাথে অসচ্ছলতা অবস্থায় বিয়ে করা, আমরা সবসময় যেন দান সৎকার আল্লাহ পাকের রাস্তায় করি, আমাদের কন্টিনিউ প্রতিনিয়ত যেন আমরা আল্লাহ পাকের পদের মধ্যে আমরা ব্যয় করি যতটুকু আছে, সেটা হোক এক টাকা, সেটা দুই টাকা, আপনার সামর্থ্য অনুযায়ী।
এখানে হোসেন আকবর ভাই, আল্লাহ পাক বান্দার কোয়ালিটি দেখে না, খুলুসিয়াত দেখে।
জি,
আপনি
লক্ষ কোটি টাকা দিয়ে দিচ্ছেন কিন্তু এখলাস নাই
দেখানোর জন্য হচ্ছে,
এটা তো শিরিক আসগর। শিরিক যা আছে, শিরিক দুই প্রকার, শিরিক আসগরের মধ্যে রিয়া একটা, শিরিক আসগরের মধ্যে চলে আসতেছে দেখেন। তুই সেজন্য এখান থেকে ছোট্ট মাদানে ফুল আমাদের জন্য হবে, আমরা এক টাকা হোক বাস এখলাসের সাথে
দান করি,
যে জায়গায় দিই সঠিক পথে সঠিক জায়গায় আমরা দিব তো দিব, বাস এখলাসের সাথে দিব
ইনশাআল্লাহ।
এই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমাদের আসন্ন পবিত্র রমাদানুল মুবারক আসার আগে আগে আমাদের যাদের উপরে যাকাত ফরজ আমরা দিই, সাহাবায়ে কেরামের পদ্ধতি এটাই ছিল, আল্লাহু আকবার, যাদেরকে দেওয়ার তাদেরকে দিয়ে দিতেন, যারা একটু সচ্ছল ছিল অসচ্ছল তাদের দিয়ে দিতেন, কেন তারা যেন সুন্দরভাবে রমাদানুল মুবারকের সেহরিফতারটা যেন করতে পারে। আমাদের আপন আপন জায়গা থেকে জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট হুজুর, এটা রমাদান মুবারক আসার আগে এটা বাস এটা নিয়ে নি, বাস রমাদান মুবারক আসতেছে, আমরা তো সেহরি ইফতার যথাযথভাবে করবো না, আমরা তো আমাদের সামনে 5 থেকে 10টা আইটেম আরো কম বেশ অনেক আইটেম থাকবে, কিন্তু এমন কিছু মানুষ আছে, এমন কিছু মুসলিম আছে, এমন কিছু মানুষ তাদের জীবনের মধ্যে রমাদান মুবারক অতিবাহিত করবে কিন্তু শুধুমাত্র ভাত আর একটা ডাল, অথবা আপনার ডালের সাথে এই আদার্স আলু ভর্তা আলু ভাজি এরকম থাকবে, অনেক মানুষ আছে এরকম। তো আমরা যদি আমাদেরকে যাদের সামর্থ্য দিয়েছে বাস এই আয়াতে পাকের প্রথম অংশের উপরে আমল করতে গিয়ে যদি আমরা এই আমলটা করতে পারি, আমার এই ভাই আছে অনেক অসচ্ছল, আমার আত্মীয় স্বজন আছে অনেক, আমার কাছের মানুষ আছে, আমার সমাজ আছে, আমার তো অনেক কিছু আছে, কিন্তু আমি যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এই মানুষগুলির দিকে একটু দৃষ্টিপাত করি, আমার কারণে যদি একজন মুসলমান যথাযথভাবে সেহরি ইফতার মধ্যে যদি চলে আসতে পারে, যদি করতে পারে, ইনশাআল্লাহুল করিম, এটা আল্লাহ পাকের দরবারে অনেক বড় অনেক বড় কাজ হবে, এটা আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের জন্য নাজাতের জরিয়া হতে পারে ইনশাআল্লাহুল করিম। এরপর 2 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়, যারা রাগ সংবরণ
দমন করে,
দমন করে এটার ক্ষেত্রে, এবং ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এবং ওই ব্যক্তিরাই হচ্ছে এই কাজগুলি যাদের মধ্যে থাকবে তারাই হচ্ছে আল্লাহ পাকের নেককার ব্যক্তি, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন।
এখানে আপনারা যেটা ক্ষমার বিষয় বলতেছেন, এই রাগের মধ্যে ক্ষমার সাথে কিছুটা সম্পর্ক আছে,
এটা সম্পূর্ণ,
হ্যাঁ,
মানে 3টা বিষয়ের মধ্যে আমি একটা বলেছি আল্লাহ পাকের সন্তুষ্টি 1 নম্বর, 2 নম্বর হচ্ছে ক্ষমার যে বিষয়টা, এটা কিভাবে কিতাবের মধ্যে আসছে, রাওয়ায়াতের মধ্যে হযরত হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা, উনি ওনার কাছে কিছু মানুষ মেহমান ঘরের মধ্যে তেশরিফ আনলেন, সবাইকে নিয়ে মেহমানদেরকে নিয়ে খাবার জন্য বসলেন, এমত অবস্থায় হযরত ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা উনি আপন গোলামকে বললেন, যাও চুলার উপরে ডেক্সির মধ্যে কিছু তরকারি চুলার মধ্যে আছে নিয়ে আসো, যেন আমরা খাবারের মধ্যে এটা অ্যাড করতে পারি। তো গোলাম ওই উত্তপ্ত একেবারে যে সালুন তরকারি যেটা চুলার মধ্যে এটা উত্তপ্ত ছিল, যখনই গোলাম ওই ডেক্সিটা মেহমানদেরকে মেহমানের সম্মুখে পেশ করার জন্য নিয়ে আসলেন, হঠাৎ করে গোলামের পা ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলার সাথে পায়ের সাথে লেগে টাটকা গরম ফুটন্ত ওই তরকারির ঝুল ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলার পায়ের উপরে অথবা শরীরের মধ্যে পড়ে গেলে একটা বার চিন্তা করে কেমন রাগ আসার দরকার। দেখেন এখানে আপনি যেটা বলেছেন ক্ষমা সাদৃশ্য আছে, এখানে ক্ষমা ও নিহিত আছে, রাগের সাথে সম্পর্ক আছে বিশাল একটা, তাদের সম্পর্ক আছে ক্ষমা করার ক্ষেত্রে। আল্লাহ আকবার, রাগ সংবরণ। তো নিজ থেকে তাকালেন গোলামের দিকে, টাটকা গরম ঝোল কোথায় পড়েছে? ইমাম হাসান মসজিদ তোমার শরীরের মধ্যে পড়েছে, আমাদের শরীরের মধ্যে যদি পড়ে আমাদের কি অবস্থা হবে? যখন তাকালেন
যতটা গরম গরম ঝোল না ততটা গরম আমার টেম্পারেচার হয়ে যাবে। জি,
এখন রাগ করে ইমাম হাসান মসজিদ তোমার গোলামের দিকে তাকালেন, গোলাম ভয় পেয়ে গেলেন। গোলাম যখন ভয় পেয়ে গেলেন, গোলাম ভিতর ভিতরে আস্তে আস্তে আয়াতে পাকের দেখেন এই জায়গায় ইমাম হাসান মুজতবার এমন রাগ, চোখ লাল একদম, কি অবস্থা হবে আমরা তো বুঝতে পারতেছি। গোলামের দিকে যখন তাকালাম, গোলাম যখন ভিতর ভিতরে একবার অরুণ বিনয়ের সাথে বলছিলাম ক্ষমা এটা নিহিত। তখন ইমাম হাসান মুজতবা মাথাটাকে ঠান্ডা করলেন, সবার সামনে মেহমানদের সামনে বলছেন, যাও তোমাকে ক্ষমা করে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আর এক লফজ আক্রমণাত্মক, অথবা দেখেন গোলাম এবং মনিবের এই এই কাজ চলমান আছে এখানে। যখন গোলাম এই কথাটা শুনলেন যে আমাকে, আমি তো ক্ষমা ক্ষমা করে দিয়েছে, এরপর আয়াতের যে অংশ, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা এই কাজ কর্ম করে নেককার বান্দাদেরকে, এই কাজ কর্মটা যারা ক্ষমা করে, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে এবং যারা রাগকে সংবরণ করে, এরাই হচ্ছে আল্লাহ পাকের প্রিয় বান্দা।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এই কথা যখন বললেন ইমাম হাসান মুজতবা বলে দিলেন, যাও তোমাকে ক্ষমা করেছি, শুধু এটা নয়, আমার গোলামি থেকে তুমি আজাদ।
সুবহানাল্লাহ। এখানে হুজুর তাদের জন্য দরস, তাদের জন্য শিক্ষা, যারা দুনিয়ার বড় বড় মসনদে থাকে, যারা সামান্য সমাজের বড় বড় স্টেটাসের মধ্যে থাকে, বা যারা বড় বড় নেতা মনে করে নিজেকে। দেখুন হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সেই সময়ের বাদশাহ আর কে হতে পারে, নেতা আর কে হতে পারে, কিন্তু উনি তার গোলামকে, ওনার অধীনে যে ছিল তার উপর রাগ করে নাই। আজকে আমরা সামান্য কাজে রাগ করে ফেলি, আর যার স্ট্যাটাস যত বেশি তার সাথে একটু যদি এদিক থেকে এদিক সেদিক হয়ে যায়, রাগ বেড়ে যায়। তো উনি আমাদেরকে দরস দিয়েছেন, উনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন
কেমন নেতা। দেখেন একটু করে আমি অ্যাড করতেছি,
জি,
গৌসুল আজম, যে আল্লাহ পাকের বলিদের সর্বোচ্চ যে মর্যাদার স্থান ইমাম হাসান মুজতবা, এবং আমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, সবচেয়ে বড় যে সার্টিফিকেট সেটা হচ্ছে জান্নাতি যুবকদের সরদার, জান্নাতি মালিক যিনি, সরদার যিনি, তার আচার ব্যবহার যদি এমন হতে পারে একজন সাধারণ গোলামের উপরে, তাহলে এই রাগ গোলামকে, এবং এই আয়াতে পাক সবচেয়ে বড় কথা হচ্ছে, যখনই আমরা আয়াতে পাক শুনেছি, আয়াতে পাকের অর্থ আমরা বুঝতে পেরেছি, ফজিলত আমরা বুঝতে পেরেছি, যদি আমরা এই আয়াতে পাককে সামনে রাখতে পারি, বাস আল্লাহ পাকের প্রিয় আমি হতে চাই, আল্লাহ পাকের প্রিয় বান্দাদের মধ্যে যদি আমি অন্তর্ভুক্ত হতে চাই, অনেক বেশি থেকে বেশি মানুষকে ক্ষমা করতে হবে এবং রাগ সংবরণ করতে হবে, যদি আমরা আল্লাহ পাকের পিয়ারা বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বাস মানুষকে ক্ষমা করার তৌফিক দান করুক। মনে রাখবেন যে বান্দাকে ক্ষমা করবে না সে ক্ষমা পাবে না। তো বাস আমরা যদি কোনো কারণে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকি, বাস স্ক্রিনের সামনে যারা আছে, আমরা এখানে বলি যে ইনশাআল্লাহ আমরা তাদেরকে মাফ করে দিয়েছি, আমরা তাদেরকে মাফ করে দিয়েছি। আপনারাও, আপনাদের যদি কোনো কারণে কারো থেকে কষ্ট পেয়ে থাকেন, আপনারাও মাফ করে দেন। কেননা যতক্ষণ পর্যন্ত একে অপরকে মাফ করা হবে না, যে বান্দাকে মাফ করবে তাকে রব মাফ করে দিবে। তো আমাদেরকেও মাফ করার এই আন্দাজ আনা উচিত, ছোটোখাটো বিষয়ে রাগ করা উচিত নয়। হ্যাঁ, অবশ্যই আপনার হিতের বিপরীতে যে কোনো কিছু হলে রাগ আসবে, এটা স্বাভাবিক, এটা মানুষের একটা কি বলবো বৈশিষ্ট্য, মানুষের একটা স্বভাব যে রাগ আসা। কিন্তু রাগের পরবর্তী যে কর্মকাণ্ডগুলো হয়ে থাকে এগুলো শরীয়তের মধ্যে মানা রয়েছে, নিষেধ রয়েছে। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হিফাজত করুক। ইনশাআল্লাহ আলোচনা আরও হবে। দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, কিছু কলের মাধ্যমে আসুন, সেই কলগুলো অনুষ্ঠানে সামিল করি। জি,
আমি মোহাম্মদ আক্তার চাঁদপুর থেকে প্রাথমিক শিক্ষা আমি নিয়মিত দেখি, আমার মা বাচ্চারাও নিয়মিত দেখে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে বরকত দান করুক, এভাবেই সবসময় দেখতে থাকবেন এবং অপরকেও দেখার দাওয়াত দিতে থাকবেন। জি,
আমি রাজশাহী জেলা থেকে বলতেছি, আমার নাম মোহাম্মদ আবু তালেব, আমি অনুষ্ঠানটি দেখতেছি, আমার যদি ভালো লাগতেছে, আলোচনা হইতেছে, এটা শুনতে ভালো লাগতেছে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, পরবর্তী।
আমার নাম মোহাম্মদ তৌফিক, আমি গাজীপুর হারিগঞ্জ থেকে বলি, চ্যানেলটা অনেক সুন্দর, যে আলোচনা হয় ভালো হয়, আমার কাছে অনেক অনেক সুন্দর লাগে, কারণ আমি রাত দিন সবসময় শুনি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, পরবর্তী।
তাইওয়ান থেকে বলছি, আমি মাদানি চ্যানেল দেখি, আমার অনেক ভালো লাগে, আমি একটা গজল শুনতে চাই, সোনার মদিনা কানের মদিনা।
মাশাআল্লাহ, আমাদের সাথেই থাকবেন, আমরা চেষ্টা করব। জি, পরবর্তী।
তাইয়াব ইমাম সাফি, রংপুর, আমি একটি গজল শুনতে চাই, নবীর আগমন মারহাবা।
আচ্ছা মাশাআল্লাহ, আমাদের সাথেই থাকবেন, আমরা চেষ্টা করব আপনার অনুরোধ রাখার জন্য। সোশ্যাল মিডিয়াতে যুক্ত হয়েছেন মারুফ উদ্দিন আকিল ভাই, মাশাআল্লাহ, মতিউর রহমান ভাই আছেন, উনিও বলছেন যে ভালো লাগছে অনুষ্ঠান এবং নাচ শুনতে চেয়েছেন। শাহালম ভাই আছেন, উনিও প্রবাস থেকে যুক্ত হয়েছেন। বরকত ইসলাম ভাই, উনি আছেন আমাদের সাথে, আরো অনেকে আছেন, আল্লাহ আপনাদেরকেও কবুল করুক। কিছু কালাম সামিল করবো ইনশাআল্লাহ, এরপর আবার আমরা আলোচনার দিকে ফিরে আসব। জি, ইকবাল ভাই।
শোনো পূর্ণ
দাও প্রিয় নবী মোরে, তেবা ডেকে নাও, তেবা ডেকে নাও কাকতে ডেকে নাও, তোরি আমার দুলছে প্রবল বাতাসে, সমুদ্রে নবী গো বাঁচাও এসে সমুদ্রে, উদার আমারে তুমি করে নাও, উদার আমারে তুমি করে নাও, আমার বাঁচাও আমার বাঁচাও, আমার বাঁচাও প্রিয় নবী মোরে, তেবা ডেকে নাও, তেবা ডেকে নাও তেবা ডেকে নাও, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, প্রিয় নবী মোরে তেবা ডেকে নাও, তেবা ডেকে নাও তেবা ডেকে নাও, দারুশ শিফা কোথা মদিনায় গেলে, দারুশ শিফা আমার সব মুছে দিয়ে, দুঃখ কষ্ট আমার সব মুছে দিয়ে, তেবা ডেকে নাও তেবা ডেকে নাও, তেবা ডেকে নাও তেবা ডেকে নাও, প্রিয় নবী মোরে তেবা ডেকে নাও,
কত মানুষ রমজানে মদিনায় যাওয়ার জন্য বেকুল হয়ে আছে। অনেক আশিকের রসুল থেকে শুনছি যে তারা রমজানের ভিসাও করে নিয়েছে রমজান মদিনায় কাটাবার জন্য। আমাদের মুকাদ্দরে কখনো রমজান মদিনায় হবে কিনা জানি না, বাস আল্লাহ পাক আমাদেরকে রমজানে মদিনা নসিব করুক। রমজানের বাহার, রমজানের রৌনক এটা আলাদা, অন্য সময় আলাদা রৌনক আর রমজানের রৌনক আলাদা, রমজানের বাহার আলাদা, সবুজ গম্বুজের ছায়ায় বসে বসে ইফতার করা, সাহারি করা, বাস এটার মজাই আলাদা। তাহলে আমাদের সবাইকে রমজানে জীবনে একটি বারের জন্য হলেও মক্কা মদিনার মুসাফির হিসেবে কবুল করুক। দেখছেন অনুষ্ঠান অন্ধকার থেকে আলোর দিকে, আমরা আলোচনা করছিলাম রাগ থেকে ধৈর্যের দিকে। হুজুর
মাশাআল্লাহুল কারীম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে পাকের মধ্যে রয়েছে রাগ নিয়ন্ত্রণের মাদানী ফল। এক ব্যক্তি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউসিনি, আমাকে কিছু উপদেশ দিন। আমার রসুল বলছেন, লা তাগদব, তুমি রাগ করবেন। আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু উপদেশ দিন। বারবার যখন আর্জ করলেন বেশ কয়েকবার, আমার রসুল ওই ব্যক্তিকে একটাই উপদেশ দিলেন যে লা তাগদব, রাগ করবে না। অন্য রেওয়ায়েতের মধ্যে আসছে যে আরেক সাহাবাকে উপদেশ দিতে গিয়ে বললেন, লা তাগদব ওয়ালাকাল জান্নাহ, তুমি রাগ করবে না, তোমার জন্য জান্নাত রয়েছে।
সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। তাত রাগ এটা একেবারে হারাম নয়, কিছু কিছু সময় অনুমতি আছে, সব জায়গায় নয়। কিন্তু যেমনটি আপনি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে গিয়েছেন, ওই আপনি জিহাদের মধ্যে গিয়েছেন, তখন যদি আপনার যদি রাগই না আসে, তখন তো আপনি প্রথমবারে আপনি কি হয়ে যাবেন, পরাজিত হয়ে যাবেন, আপনি হেরে যাবেন। তো এই জায়গায় রাগ আসাটা যুক্তিযুক্ত, কিন্তু সব জায়গায় নয়। এমন যেন না হয় যে আমাদেরকে রাগ আসার কারণে, কিতাবের মধ্যে আসছে শয়তান, যখন আমাদের রাগ আসে শয়তান নাকি আমাদেরকে সেভাবে খেলে যেভাবে ছোট বাচ্চারা বল দিয়ে খেলে, মানে বলের ন্যায় করে ফেলে, যেভাবে ইচ্ছে সেভাবে করে।
এই জন্যই তো বান্দা যখন রাগ আসে তখন মুখ দিয়ে কি বলতেছে সে নিজেও জানে না,
সে নিজেও জানে না, পরবর্তীতে অনুতপ্ত এহসাস হয়, হাই আমি কি করে ফেলেছি, হাই আমি কি করতে কি করে ফেলেছি। সেজন্য রাগ এসে তো এসেছে, তো ইনশাআল্লাহুল কারীম আমরা একটু পরে মাদানী ফুলে শুনবো রাগ থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো, রাগ কিভাবে আমাদের থেকে অনেক বেশি রাগ কম কমতে থাকবে আস্তে আস্তে ইনশাআল্লাহুল কারীম, যে ধৈর্য একটা, ইন্নাল্লাহ মাআস সাবির,
সুবহানাল্লাহ,
ধৈর্যশীলদের সাথে স্বয়ং আল্লাহই রয়েছেন। তো রাগকারীদের সাথে শয়তান আছে, ধৈর্য যারা ধরে, ধৈর্যকারীদের সাথে আমার আল্লাহ আছে, তা আমার কিসের কমতি আছে। সেজন্য উলামায়ে কেরাম বন বলেন কিমায়ে সাদাতের মধ্যে এসেছে হুজ্জাতুল ইসলাম ইমাম মোহাম্মদ গাজ্জালী রহমতুল্লাহ আলাই, উনি এরশাদ করছেন যে রাগের চিকিৎসার জন্য কষ্ট করা, পরিশ্রম করা, এটা ফরজ। কারণ যদি এটা যদি আপনি কষ্ট না করেন, অথবা আপনি যদি মাদানী ফুলের উপর আমল না করেন, তাহলে আপনাকে রাগ জাহান্নামে নিয়ে যাওয়ার
সম্ভাবনা।
রাগ আমাদেরকে কোথায় নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে। যদি আমরা দেখি আগের সংজ্ঞাটা, প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারকান নাঈমী রহমতুল্লাহ আলাই, উনি মিরাতুল মানাজির মধ্যে বলেন, রাগ নফসের ওই উত্তেজনার নাম যা আমাদের থেকে প্রতিশোধ নেওয়া। দেখেন রাগের সংজ্ঞাটার মধ্যে কি রয়েছে, আমাদের থেকে প্রতিশোধ নেওয়া অথবা সম্পর্ক ছিন্ন করার জন্য উৎসাহ যোগায়, এটা হচ্ছে রাগের সংজ্ঞা। তো রাগ যদি আসে মানুষ থেকে অকারণে অথবা অপ্রয়োজনে, রাগ যদি আসে রাগের কারণে শুধু সম্পর্ক ছিন্ন হয় এমনটা নয়, রাগের কারণে আমার এরপরে কয়েকটা কাজ হয় এমনটা নয়, রাগের কারণে অনেক বড় বড় বিপদ আছে, যেগুলিকে বাতুনি বিমার অনেকে বলেছেন। এবং এর রাগের কারণে আল্লাহ আল্লাহ ইমান থেকে তো খারিজ হবে, দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত অপকর্মের মতো এই কাজ আমাদের দ্বারা সংগঠিত হয়ে যাবে। যেমনটি আমরা যদি দেখি রাগ কি কি অপকর্ম নিয়ে আসে, ওলামায়ে কেরামগণ বিভিন্ন রবায়তের মধ্যে প্রায় 16টি, একটা দুটা নয়, 16টি রাগের কারণে অপকর্ম, শয়তানি কার্যকলাপ রাগি ব্যক্তি থেকে প্রকাশিত হয়। নাম্বার এক, হিংসা চলে আসে, হিংসা করতে থাকে যখন বান্দার রাগ আসে। নাম্বার দুই, গীবত, রাগের কারণে গীবত আসে, অপকর্ম, এটা বাতুনি বিমান বলা হচ্ছে। নাম্বার তিন, চুগুল করি, চুগলি হয়, এগুলি তো ওই কর্ম যেগুলির কারণে খাটের নিয়ে আমলকে জ্বালিয়ে দেয়। কিতাবের মধ্যে আসছে কাল কিয়ামতের ময়দানে এই রোগগুলি যাদের থেকে থাকবে, কুকুর আকৃতিতে মাযাল্লা শুয়োর আকৃতিতে উঠবে, নাউযুবিল্লাহ মিন যালিক। নাম্বার চার, ঘৃণা চলে আসে। নাম্বার পাঁচ, সম্পর্ক ছিন্ন হয়ে যায়। নাম্বার ছয়, মিথ্যা প্রকাশিত হয়। নাম্বার সাত, সম্মান নষ্ট করে। নাম্বার আট, অপরকে ছোট জানা, নিজেকে বড় মনে করা। নাম্বার নয়, গালিগালাস। নাম্বার দশ, অহংকার। নাম্বার এগারো, বিনা কারণে মারামারি। নাম্বার বারো, টাট্টা তামাশা। নাম্বার তেরো, নির্দয় হওয়া। নাম্বার চোদ্দ, চক্ষু লজ্জা উঠে যাওয়া। নাম্বার পনেরো, কারো ক্ষতিতে সন্তুষ্ট থাকা, কারো ক্ষতিতে সন্তুষ্ট থাকা। নাম্বার ষোলো হচ্ছে অকৃতজ্ঞ হওয়া, ইত্যাদি ইত্যাদি আরো অনেক অপকর্ম কিতাবের মধ্যে রয়েছে। তো আমাদের উচিত এর রাগকে সংবরণ করা, কারণ কিতাবের মধ্যে আসছে সবচেয়ে শক্তিশালীকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বুখারী শরীফের মধ্যে বলছেন, সে বীর নয় যে অপরকে কুস্তিতে পরাজিত করে, সেই বীর সেই শক্তিশালী যে শক্তি থাকা সত্ত্বেও রাগের সময় নিজেকে দমন করে। তা আমরা যদি রাগকে নিয়ন্ত্রণ করতে পারি, এতে আমার দ্বারা দুনিয়ার মধ্যে অনেক উপকার হবে এবং আখিরাতের মধ্যে আমার জন্য কি রয়েছে, উপকার রয়েছে। এর মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি আছে। যেভাবে একটা রাওয়ায়াত পাওয়া যায়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বেলায় এক ব্যক্তি গালিগালাজ করতে লাগলেন, খারাপ ব্যবহার করতে লাগলেন। কাকে? ইসলামের প্রথম খলিফা সাইয়েদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকক্ষণ বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তিকে গালি যে করছে, খারাপ ব্যবহার করছে, এর বিপরীতে একটা দুইটা কথা বলেছে, কিন্তু আমার রাসূল এখানে উপস্থিত ছিল।
আল্লাহু
আকবার। তাকে তাকিয়ে আছে কাকে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এক নজরে তাকিয়ে আছে। হঠাৎ করে আমার রাসূল উঠে চলে গিয়েছে। পরবর্তীতে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি,
আপনি তো আমার সাথে ছিলেন, এক ব্যক্তি আমাকে খারাপ ব্যবহার করছে, খারাপ কথাবার্তা বলছে, আমি তার পরক্ষণে তাকে জবাব দিতে গিয়ে যখন একটা দুটো কথা বলেছে, আপনি উঠে চলে এসেছেন, কারণটা কি? আল্লাহু আকবার। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সিদ্দিক, হে আবু বকর সিদ্দিক, আমি তো তোমার দিকে ততক্ষণ তাকিয়েছিলাম আর আমি মঞ্জর দেখতেছিলাম যে ওই ব্যক্তি যখন তোমাকে খারাপ ব্যবহার করছে, গালিগালাজ করছে, তখন ফেরেশতারা তোমার পক্ষ হয়ে আল্লাহ পাকের হুকুমে তার গালির খারাপ কথার জবাব দিচ্ছে। আর যখন তুমি কোন একটা বলে দিয়েছিলে, তখন ওই ফেরেশতা, রহমতের ফেরেশতা তোমার থেকে চলে গিয়েছিল। তো যখন ফেরেশতা চলে গিয়েছে, আমিও চলে এসেছি।
আল্লাহ 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 আমাদেরকে হেফাজত করুক। হুজুর, সময় যেহেতু শেষের দিকে, আমরা রাগের যে চিকিৎসা, কিভাবে আমরা রাগকে দমন করব, কিছু পদ্ধতি আমাদেরকে যদি বলে দিতেন তাহলে আমরা।
মাশাআল্লাহুল কারীম। রাগ এই অভ্যাস দূর করার জন্য চারটি ওয়াজিফা যদি দেখি কিতাবের মধ্যে,
জি,
যার রাগ গুনাহে লিপ্ত করে, যে রাগ শয়তানের পদঙ্গ অনুসরণ করায়, তার উচিত সবসময় নামাজের পরে বিসমিল্লাহ শরীফ, বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পাঠ করা, এবং হাঁটতে বসতে সবসময় পাঠ করে যেন শরীরের মধ্যে পুক দেয়, 21 বার বিসমিল্লাহ শরীফ। আরেকটি চিকিৎসা হচ্ছে চলাফেরার সময় কখনো কখনো ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম এটা পাঠ করা। নাম্বার 4, চলাফেরার সময় ইয়া আরহামার রহিমিন এটা পড়তে থাকা। এবং নাম্বার 4, যেটা আমরা শুরুতে কোরআনে পাকের আয়াত শরীফ তেলাওয়াত করেছি, যেমনটি والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين, এটা প্রতিদিন 7 বার করে পাঠ করা।
আচ্ছা,
কয়বার? 7 বার। এটা হচ্ছে ওয়াজিফা। এবং রাগের চিকিৎসা কি? রাগের চিকিৎসা হচ্ছে যখনই আমাদের রাগ আসবে, মনে রাখতে হবে প্রায় রাগ শয়তান থেকে আসে, তখন আমাদের উচিত তাউযু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে লাগা। এরপর ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করা। নাম্বার 3 হচ্ছে নিশ্চুপ থাকতে হবে, বাস চুপ, সুকু দেখতে আর যে চুপ রইল সে নাজাত পেল। ওলামায়ে কেরামগণ কত চমৎকার বলে, এক চুপ শত সুখ।
সুবহানাল্লাহ।
আমরা আমির সুন্নাত এটাকে নারা লাগাই, এক চুপ শত সুখ, মাশাআল্লাহুল কারীম। এরপরে নাম্বার 4, উযু করে নেওয়া, ঠান্ডা মেহসুস হওয়া। এরপরে নাকের মধ্যে পানি দেওয়া, নাকের কিতাবের মধ্যে আসছে শয়তান, নাকের ডকার মধ্যে এসে ওয়াসওয়াসা দেয় যে রাগ এটা আনার আসার জন্য, এই জন্য নাকের মধ্যে পানি দেওয়া। দাঁড়ান অবস্থা থাকলে বসে যাওয়া, বসে থাকলে শুয়ে যাওয়া, এবং নিজের মুখমণ্ডলকে মাটির সাথে ঘষতে থাকা, মাটির সাথে লাগিয়ে দেওয়া, এবং চিন্তা করা, আমি কি কেন রাগ করছি, আমি তো মাটি থেকে তৈরি, আমার তো মাটি থেকে তো আমাকে তৈরি করা হয়েছে, আমি তো মাটিরই মানুষ, এই মাটিকে স্মরণ করা। নাম্বার 9 হচ্ছে যার উপর রাগ আসবে তার সামনে থেকে চলে যাওয়া, সরে যাওয়া। নাম্বার 9, চিন্তা করা যে আমি রাগ করি তাহলে অপরজন রাগ করে তাহলে এটা তো প্রতিশোধ নেওয়ার মতো হয়ে যাবে, এবং আর শত্রুকে কখনো দুর্বল মনে না করা। এভাবে করে অনেক রাগের চিকিৎসা এসেছে। তো এবং রাগকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের পরিবেশের দরকার। আপনি রাগকে তখন নিয়ন্ত্রণ করতে পারবেন যখন আপনার রাখীন মোটামুটি এই আপনার বিনয়ী নম্রতা ভদ্রতা বা সহনশীলতা ব্যক্তিদের সাথে সংস্পর্শ করা সংস্পর্শ চলে আসা, সেটার জন্য আমি বলবো দাওয়াত ইসলামী। দাওয়াত ইসলামের কোনো বিকল্প নেই। আপনি যদি চিরস্থায়ী যে রাগকে আপনি সংবরণ করতে চান তাহলে আপনাকে দাওয়াত ইসলামের এই চমৎকার পরিবেশটা আপনার জন্য প্রযোজ্য। আমি সাজেস্ট আপনার জন্য করছি, আপনি যদি রাগকে নিয়ন্ত্রণ করতে চান আপনি দাওয়াত ইসলাম সাপ্তাহিক ইসলামে চলে যান।
সুবহানাল্লাহ।
আপনি যদি রাগকে নিয়ন্ত্রণ করতে চান আপনি তিন দিনে মাদানী কাফলায় যান, সেখানে অনেক আরো বেশি ফজিলতপূর্ণ। সবচেয়ে আপনাদের আরেকটা বিষয় যদি বলতে যাই, যদি রাগের মধ্যে যদি মোটামুটি কন্ট্রোলিং আনা যায় সেজন্য আমি বলবো রাগের চিকিৎসা যে রিসালা দাওয়াত ইসলামে দিয়েছেন এটা শুরু শেষ আমরা পড়ি, বারবার পড়ি, একবার নয় বারবার পড়ি, যতক্ষণ পর্যন্ত না আমাদের রাগ কন্ট্রোলে না আসছে।
আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক, অন্যের নিকট নেকির দাওয়াত হিসেবে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। ইনশাআল্লাহুল কারীম আগামী পর্বে আবারও আপনাদের সামনে হাজির হব অন্য একটি বিষয় নিয়ে। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার জীবন আমার মরণ আমার রবের জন্য।